বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم الف لام ميم আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী দণ্ডদাতা। সদাকাল্লাহুল আলিয়্যুল আজিম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শুক্রবার 30শে জুন, 16ই আষাঢ় এবং ফার্সি 10ই তীর। রেডিওতে রানে সান্ধ্য অধিবেশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ফ্রান্সে এক কিশোর হত্যার জেরে নজিরবিহীন বিক্ষোভ ও নৈরাজ্য চলছে, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বাংলাদেশে বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে কোরবানির চামড়ার বাজার, সঠিকভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছে ট্যানারি মালিকরা, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান সুন্দর জীবন। তারপর থাকছে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে থাকবে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মুসলমানেরা কোরআন অবমাননা সহ্য করবে না বলে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি সুইডেনের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব। কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে ইরাকে এনে আইনের সম্মুখীন করার নির্দেশ দিয়েছে ইরাকি বিচার বিভাগ। প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতিতে বিএনপি শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং ভারতের বিহারে গরুর গোশত পাচারের সন্দেহে জহিরউদ্দিন মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, 20 জন আটক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, পবিত্র কোরআন অবমাননার অর্থ হচ্ছে গোটা মানবতা ও ইসলামী মূল্যবোধের অবমাননা। মুসলিম বিশ্ব এটা মেনে নেবে না। তিনি আজ ইরানের রাফসানজান শহরে জুমার নামাজে অংশ নিয়ে একথা বলেন। প্রেসিডেন্ট আরও বলেন, শুধু মুসলমান নয়, যারাই ঐশী ধর্ম মানেন তারাই কোরআন অবমাননার ঘটনায় কষ্ট পেয়েছেন। কোরআন অবমাননার মাধ্যমে গোটা মানবতাকেই অপমান করা হয়েছে। রাইসি বলেন, বিশ্বের সব প্রান্তের মুসলমানেরাই এই অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছেন। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো বাক ও চিন্তার স্বাধীনতার কথা বলে এ ধরনের কাজ করছে, আসলে তাদের এসব অপকর্ম থেকে এটা স্পষ্ট যে তারা মানুষের স্বাধীনতা বিরোধী। তারা বাক ও চিন্তার স্বাধীনতার যে স্লোগান দিচ্ছে তা মিথ্যাচার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ হাজ আলী আকবরি বলেছেন, ইহুদিবাদীদের উস্কানিতে পবিত্র কোরআন অবমাননা করা হচ্ছে। পবিত্র ঈদ উল আজহার দিন সুইডেনে পুলিশের অনুমতি নিয়ে পবিত্র কোরআন পুড়িয়েছে এক ব্যক্তি। এরপর থেকেই গোটা বিশ্বে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে।
তিনি আরো বলেছেন, সুইডেন সরকার হজ ও ঈদুল আজহার সময় কোরআন অবমাননার অনুমতি দিয়ে বিশ্বের 200 কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। তারা বেহায়ার মতো মুসলমানদের চিন্তা বিশ্বাসকে অবমাননা করেছে। তেহরানের জুমার নামাজের খতিবারও বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় কৌতুক হচ্ছে পশ্চিমারা এখন স্বাধীনতার স্লোগানকে সামনে এনে এসব অন্যায় কাজ করছে। তারা স্বাধীনতার কথা বললেও এই পৃথিবীরই 200 কোটি মানুষের চিন্তা বিশ্বাস ও স্বাধীনতাকে অনায়াসে আঘাত করে যাচ্ছে। তিনি বলেন, আসলে সুইডেন সরকার মূল সিদ্ধান্ত গ্রহণকারী নয়, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই, এসবের মূলে রয়েছে ইহুদিবাদীরা। ইহুদিবাদী লবির উস্কানিতে এসব অপতৎপরতা চলছে। বাক স্বাধীনতার নামে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুইডেনের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পবিত্র ঈদুল আজহার কাছাকাছি সময়ে সুইডেন সরকারের অনুমতি নিয়ে একদল উগ্রবাদী দুষ্কৃতিকারী এই জঘন্য কাজ করেছে। কোরআন পোড়ানোর প্রতিবাদ জানাতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক সুইডেনের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে দুই দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাদেরকে সুইডেনের একটি আদালত পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয়। এর আগেও তারা রাষ্ট্রীয় সমর্থনে পবিত্র কোরআন পোড়ানোর মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে। তবে এবারের এই ঘটনা ঘটেছে ঈদুল আজহার কাছাকাছি সময়, যখন পবিত্র মক্কা মুয়াজ্জামায় লাখ লাখ মুসলমান হজ ব্রত পালন করছিলেন। ইরান সুইডেনের চার্চ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ইরানি কর্মকর্তা বলেছেন, বাক স্বাধীনতার নামে পবিত্র কোরআন পড়িয়ে মানবাধিকারের অবধারিত নীতিকে লঙ্ঘন করা হয়েছে এবং এটি ঘৃণ্যতম কাজের উদাহরণ ছাড়া আর কিছু নয়। সুইডেনে কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে ইরাকে এনে তাকে আইনের সম্মুখীন করার নির্দেশ দিয়েছে ইরাকের বিচার বিভাগ। ইরাক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় গ্রহণকারী ইরাকি সালোয়ান মুমিকা পবিত্র ঈদুল আজহার দিনে সুইডিশ সরকারের অনুমতি নিয়ে পবিত্র কোরআন ছিঁড়ে তাতে আগুন দিয়েছে। এরপর থেকেই সারা বিশ্বে প্রতিবাদ হচ্ছে। কোরআন অবমাননার বিরুদ্ধে ইরাকেও বিক্ষোভ হয়েছে এবং সুইডেন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। কোরআন অবমাননার পর ইরাকের বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান ফাইক জিদান সেদেশের ফৌজদারি আইনে 14 ধারার ভিত্তিতে একটি রায় ঘোষণা করেছেন। এতে বলা হয়েছে, সুইডেনে যে ব্যক্তি পবিত্র কোরআনের অবমাননা করেছে তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং আইন অনুযায়ী বিচার করতে হবে। তিনি সুইডেন থেকে অবমাননাকারী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আদালতের প্রতি নির্দেশ জানিয়েছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতিতে বিএনপি শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুখে জামায়াত বিরোধিতার ধোঁয়া তুললেও তাদের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতিতে বিএনপি শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতাদের নেতিবাচক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে এসব কথা বলেন তিনি। দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক, বিএনপি সেটা চায় না। তিনি অভিযোগ করে বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন, বৈরী আবহাওয়ার মধ্যেও মানুষ নিরাপদে নির্বিঘ্নে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন। কোনো দুর্ভোগ ছাড়া আনন্দ মনে সাধারণ মানুষের এই ঈদ উদযাপনই বিএনপি নেতাদের মন খারাপের কারণ বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মুখে জামাত বিরোধিতার ধোয়া তুললেও তাদের সঙ্গে জামাতের যোগাযোগ এখন স্পষ্ট। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। ফখরুল দাবি করেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না।
আগে সবসময় বলতো যে আমরা ভাইরাস, কিন্তু এই গত কয়েক বছর ধরে একটা আমরা প্রমাণ করেছি যে বিএনপি কোনো ভাইরাস করে না। ভাইরাসটা করে সরকারি দলের লোকেরাই বা সরকারি এজেন্সিগুলো, তারা উল্টো বিএনপির উপর সেই দোষটা চাপাতে চায়। এইবার আর সেই দোষটা বড় সুযোগ তারা পায়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা, দেশের জনগণই আওয়ামী সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে মানুষের জীবন কাটে আতঙ্কে, ভয়ে, অনাহারে, অর্ধাহারে। আজ দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, এবারে আর সরকার যেন তেন নির্বাচন করতে পারবে না। চারদিক থেকে সরকারের বিরুদ্ধে অন্ধকার ধেয়ে আসছে। সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে। শেখ হাসিনার হুঙ্কার আর কাজে আসবে না। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতের বিহারে গরুর গোস্ত পাচারের সন্দেহে জহিরউদ্দিন মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে সারুন জেলার জালালপুর থানা এলাকায় চাঞ্চল্যকর ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে 20 জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিহারে গরুর গোস্ত পাচারের সন্দেহে জহিরউদ্দিন মিয়া নামে 55 বছর বয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত গভীর রাতে সারন জেলার জালালপুর থানা এলাকার চাঞ্চল্যকর ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে 20 জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তি মাঝুয়া আলিয়া গ্রামের বাসিন্দা। তিনি একটি কারখানায় কর্মরত ছিলেন। বুধবার মধ্যরাতে গাড়িতে করে পশুর হাড় নিয়ে যাচ্ছিলেন তিনি। বাজারের কাছাকাছি একটি জায়গায় গাড়ি খারাপ হলে তিনি ও তার সহায়ক তা ঠিক করার চেষ্টা করছিলেন। এ সময় দুর্গন্ধ পান স্থানীয়রা। তাদের সন্দেহ ছিল যে গাড়িতে করে গরুর গোস্ত নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়রা গাড়ির ভেতরে রাখা বাক্স খুলতে বলেন তাকে। বাক্স খুলতেই হাড়গোড় দেখতে পান স্থানীয়রা। এরপরেই ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়। জানা গেছে জহিরউদ্দিন হাড়গুলো নিয়ে যাচ্ছিলেন লাইসেন্স প্রাপ্ত একটি কারখানায়। অন্যদিকে নিহত ট্রাক চালকের স্ত্রী জেবুন্নিসা তার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পুলিশ সুপার গৌরব মংলা বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত 20 জনের বেশি আটক হয়েছে। 7 জনের ভূমিকা স্পষ্ট হয়, তাদের গ্রেপ্তার করা হয়েছে। SP বলেন, আইন হাতে তুলে নিলে কেউ রেহাই পাবে না। প্রসঙ্গত, বিহারের সারন জেলায় গত মার্চের পর এটি দ্বিতীয় গণপিটনির ঘটনা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। কোরআন পুরানো সম্পর্কে আরও কিছু খবর। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, কোরআন পুরানোকে অপরাধ হিসেবে দেখার প্রয়োজন নেই, এটি কোনো বেআইনি কাজও নয়। গতকাল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মুসলমানদের এই পবিত্র ধর্মগ্রন্থে 2 দুষ্কৃতকারী আগুন ধরিয়ে দেয়। তাদেরকে সুইডেনের একটি আদালত পবিত্র কোরআন পুরানোর অনুমতি দেয়। বিষয়টি মুসলমানদের জন্য খুবই স্পর্শকাতর। এছাড়া ন্যাটো সদস্য দেশ তুরস্ক এই ঘটনার জন্য এর আগে সুইডেনকে ন্যাটো জোটে যোগ দেওয়ার বিষয়ে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছে। সংবাদ সম্মেলনে ইয়েন্স স্টলটেনবার্গ বলেন, আমি বিষয়টি নিয়ে মুসলমানদের আবেগ অনুভূতির গভীরতা বুঝি। কোরআন পোড়ানো আক্রমণাত্মক কাজ, এটি আপত্তিকর, কিন্তু বেআইনি হিসেবে দেখার সুযোগ নেই। এদিকে সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এই নিন্দা ও প্রতিবাদ চলছে সমস্ত আরব বিশ্বে এবং বিশ্বের অন্য মুসলিম দেশগুলোতে। এই ঘটনার প্রতিবাদে পরদিনই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ার জন্য সুইডেনের সরকারের সমালোচনা করেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পুলিশের হাতে 17 বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফ্রান্সে এক টানা 3 রাত 3 দিন ধরে সহিংস প্রতিবাদ অব্যাহত রয়েছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
প্রতিশোধ ও প্রতিবাদের আগুনে জ্বলছে ফ্রান্স। দেশটিতে পুলিশের হাতে 17 বছরের এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে একটানা কয়েক দিন রাত ধরে সহিংস প্রতিবাদ অব্যাহত রয়েছে। গত মঙ্গলবার গাড়ি চালানোর সময় আলজেরীয় বংশোদ্ভূত ওই কিশোরকে পুলিশ অস্ত্র দেখিয়ে থামতে বাধ্য করে এবং গুলি করার হুমকি দিলে হতভাগ্য ওই কিশোর গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে পরে হাসপাতালে মারা যায়। স্থানীয় বিচারালয়ে 17 বছরের ওই কিশোর নিহত হওয়ার ঘটনায় পুলিশই দোষী ও ওই ঘটনাটিকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে ঘোষণা করেছে। এ ঘটনার প্রেক্ষাপটে গণ আক্রোশ ছড়িয়ে পড়েছে ফ্রান্সের বড় বড় শহরগুলোতেও। ফরাসি সরকার সারা দেশে 40,000 পুলিশ মোতায়েন করেছে। পুলিশ এ পর্যন্ত অন্তত 327 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিক্ষুব্ধ প্রতিবাদীরা বিভিন্ন পুলিশ স্থাপনা, সরকারি ভবন ও পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। ফ্রান্সের সরকারি মহল এই সংকট নিয়ে বেশ বিপাকে রয়েছে। ম্যাক্রন মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। ফ্রান্সে এমনিতেই সরকারের নানা পদক্ষেপ নিয়ে প্রায়ই গণবিক্ষোভ ও গণধর্মঘট চলে আসছে। পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ সহ নানা সহিংসতা ও অশান্ত পরিস্থিতি অব্যাহত রয়েছে। বলা হচ্ছে ট্রাফিক আইন অমান্যকারী চালকদের উপর পুলিশের গুলি চালানোর অধিকার সংক্রান্ত আইন পাশ হওয়ায় এই নতুন সংকট দেখা দিয়েছে। ফ্রান্সের পুলিশও ক্রমেই বর্ণবাদী শ্বেতাঙ্গ মার্কিন পুলিশের মতো হয়ে উঠছে। গত 3 বছরে ফ্রান্সও সাম্প্রতিক ঘটনাটির অনুরূপ নানা ঘটনায় 18 জন ফরাসি নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ অথবা আরব। চলমান সংকটের কারণে কোনো কোনো ফরাসি সংবাদ মাধ্যম এ প্রশ্ন তুলেছে যে ফ্রান্স কি গৃহযুদ্ধের দিকে এগুচ্ছে। পুলিশি বর্বরতায় এক কিশোর নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফরাসি যুব সমাজ যে নজিরবিহীন সহিংস প্রতিবাদ জানাচ্ছে, তা থেকে বোঝা যায় ইউরোপের এই দেশটিতে সামাজিক সংকট, অর্থনৈতিক ও নিরাপত্তার সংকট কত বেশি গভীর।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে প্রবল বৃষ্টির কারণে কোরবানির পশুর চামড়ার 5-10% নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে 2017 সালের পর থেকে কাঁচা চামড়ার কদর কমেছে। ধারাবাহিকতায় এবারও একই দশা। রাজধানী সহ সারা দেশে কাঁচা চামড়া নিয়ে বিপাকে পড়েছেন কোরবানিদাতারা। অবশ্য কোরবানিদাতাদের পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসায় বিনামূল্যে চামড়া বিতরণ বেড়েছে অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেশি। রাজধানীর অধিকাংশ মহল্লার মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে এই তথ্য। ঈদের দিন ও আজ ঈদের দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যে মাদ্রাসার শিক্ষার্থীরা চামড়া সংগ্রহ করেছেন। একইভাবে রাজধানীর পোস্তা এলাকায় আড়তগুলোতেও সংগ্রহ করা চামড়া জমা দিতে দেখা যায় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। আড়তদারদের বক্তব্য, পুঁজির অভাবে রাজধানীর অনেক মৌসুমী ব্যবসায়ী চামড়া সংগ্রহ করা ছেড়ে দিয়েছেন। শুধু রাজধানী ঢাকায় নয়, গ্রামগঞ্জেও অনেক ফড়িয়া চামড়া কেনা থেকে বিরত রয়েছেন। ফড়িয়া ও মৌসুমি চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, চামড়া কিনে মূল বাজারে তা বিক্রি করতে পারবেন কিনা সেই শঙ্কায় রয়েছেন তারা।
মহল্লা থেকে যে রেটে মাল উঠাচ্ছি, এখানে এসে মানে আমাদের লেবার খরচ দিয়ে, ভ্যান খরচ দিয়ে সারাদিন যে পরিশ্রম করতেছি, সেটা উঠবে কিনা আমার সন্দেহ আছে।
মৌসুমি ব্যবসায়ীদের বুঝে শুনে চামড়া কেনার পরামর্শ দিয়েছেন পুরান ঢাকার পোস্তার কাঁচা চামড়ার আড়তদারদের সংগঠন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব খান।
2010-12 দিকে এই চামড়ার দামই ছিল 130 টাকা স্কয়ার ফিট, তখন ইন্টারন্যাশনাল দাম বেশি ছিল, তারা দামও বেশি দিয়েছে। এখন ইন্টারন্যাশনাল দাম কম, তারাও দাম কম দিয়েছে, কিন্তু গতবারের চেয়ে দাম এবার বেশি আছে। এবং তারা যে আমাদের ওই দামটা দিয়ে অবশ্যই সেই দামের মধ্যে, তারা তো আমাদের থেকে দাম বেশি দিয়ে নেবে না।
এদিকে বৃষ্টির কারণে চলতি বছর 5-10% চামড়া নষ্ট হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চামড়া ব্যবসায়ীরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি মিজানুর রহমান বলেন,
একটা যে কোনো একটা চামড়াতে, বড় ধরনের চামড়া বা মাঝারি চামড়াতে 6-7 কেজি বা 8 কেজি লবণ যদি আমরা যে রক্তের পিকটাতে দিয়ে দিই, তাহলে কিন্তু চামড়াটাকে রক্ষা করা সম্ভব। এরপরে আপনার চামড়াকে ফোল্ডিং করে রেখে দিলেও সমস্যা হবে না। সুতরাং আমাদের রিকোয়েস্ট এটা, যেন আমরা চামড়া সব বেচার জন্য হুড়াহুড়ি না করে এটাকে একটু প্রিজার্ভ বিষয়ের ব্যবস্থা করি, কারণ এটা একটা জাতীয় সম্পদ।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সুন্দর জীবন।
সুন্দর জীবন, প্রিয় শ্রোতা বন্ধুরে সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। গত অসুরে আমরা আত্মসমালোচনা সম্পর্কে খানিকটা আলোচনার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আজ আমরা জীবন সঙ্গীর গঠনমূলক সমালোচনা বা ভুল শুধরে দেওয়ার কৌশল নিয়ে আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আর আজকের আসর পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। আমরা কেউই ভুল ত্রুটির ঊর্ধ্বে নই, ভুলের মাত্রাটা কারো কম কারো বেশি। এ কারণে আমাদের ভুল শুধরে নিতে হয় কখনো কখনো আত্মসমালোচনার মাধ্যমে, আবার কখনো অন্যের পরামর্শ গ্রহণ করে। সবচেয়ে ভালো পরামর্শটা সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকে আসবে, এটাই স্বাভাবিক। বিয়ের পর প্রতিটি মানুষ এমন একজন বন্ধুর সান্নিধ্য পান যিনি অন্য পরিবার থেকে আসেন এবং শিক্ষা সংস্কৃতিতেও ভিন্নতা থাকে। তবে একসময় অন্য পরিবার থেকে আসা মানুষটি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয় এবং আস্থার আসনটি জয় করে নেয়। স্বামী স্ত্রী হয়ে ওঠেন একে অপরের পরিপূরক। অন্যদের চেয়ে স্বামী স্ত্রী পরস্পরের ভালো মন্দ দিক সম্পর্কে বেশি অবহিত থাকেন। শারীরিক মানসিক সব ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে মাত্রায় ঘনিষ্ঠতার সুযোগ থাকে তা অন্যদের ক্ষেত্রে কখনই সম্ভব নয়। এ কারণে স্বামী স্ত্রী পরস্পরকে শুধরে দিতে পারেন সবচেয়ে বেশি। কিন্তু বাস্তব জীবনে এই ভুল ত্রুটি শুধরে গিয়েই ঘটে নানা বিপত্তি। আমরা অনেকেই এ ভুল ত্রুটি শুধরে দিতে গিয়ে নিজেরাই বড় বড় ভুল করে বসি।
কেউ কেউ সমালোচনা করেন বা ভুল ধরেন অন্যকে অপমান করার জন্য, এটা সমস্যার একটা বড় কারণ। এমন মানুষেরা সম্পর্ক উন্নয়ন ঘটানোর চেয়ে এ ধরনের কাজের মাধ্যমে সম্পর্কে তিক্ততা ক্রমেই বাড়িয়ে তোলেন। কেউ কেউ অন্যকে ছোট করে খোঁচা দিয়ে কথা বলে এক ধরনের বিকৃত আনন্দ পান। এটা ভয়াবহ। মনে রাখতে হবে, নিজের স্ত্রী বা স্বামীকে ছোট করলে নিজেকেও ছোট হতে হয়। এটা অনেকে বুঝতে পারেন না। ভালোবাসা ও শ্রদ্ধার ভারসাম্য থাকা দাম্পত্যে খুবই জরুরি। অন্যের স্বামী বা স্ত্রীর সঙ্গে তুলনা করলে স্ত্রী বা স্বামীকে অপমান করা হয়। অনেকে বাহ্যিক সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করেন। তারা বুঝতে চান না, দাম্পত্য জীবনে বাহ্যিক সৌন্দর্য সবকিছু নয়। মনের সৌন্দর্য খুঁজে দেখার চেষ্টা করতে হবে। মনের মিল হলে, পারস্পরিক আস্থার পরিবেশ তৈরি হলে যে সুখ পাওয়া যায় তা অন্য কিছু দিয়ে সম্ভব নয়। অনেকে স্বামী স্ত্রী পরস্পরের পোশাক নিয়েও অহেতুক বাড়াবাড়ি করেন, কিন্তু ঠান্ডা মাথায় উপযুক্ত পরিবেশে নিজের পছন্দ বা অপছন্দের বিষয়টি শেয়ার করেন না। স্বামী বা স্ত্রী যদি নিজের পছন্দ বা অপছন্দের বিষয়টি পরস্পরকে বুঝিয়ে বলেন, তাহলে তা অনেক বেশি ভালো ফল দেবে।
যে কোনো সমালোচনা হতে হবে গঠনমূলক। গঠনমূলক সমালোচনার অর্থ হল ব্যক্তির ভালো ও মন্দ দুটি দিকই তুলে ধরতে হবে এবং এর উদ্দেশ্য হতে হবে ব্যক্তির উপকার করা, ব্যক্তির ভুল শুধরে দিয়ে তাকে আরও উন্নত বৈশিষ্ট্যের মানুষ হিসেবে গড়ে তোলা। অন্যভাবে বলা যায়, গঠনমূলক সমালোচনার উদ্দেশ্য কখনোই কোনোভাবেই অন্যের ক্ষতি করা বা অন্যকে অপমান করা নয়। এটা বলা যেতেই পারে যে স্বামী স্ত্রী হচ্ছে পরস্পরের সবচেয়ে কাছের। তারা পরস্পরের সবকিছু সম্পর্কে অবহিত, পরস্পরের মানসিক শারীরিক সমস্যা সহ সব বিষয় সম্পর্কে তারাই সবচেয়ে বেশি জানে। কাজেই একজন ব্যক্তি সম্পর্কে সবচেয়ে বেশি জানা অপর কোনো ব্যক্তি যখন কোনো মন্তব্য করেন বা কোনো পরামর্শ দেন, তখন সাধারণত তা অনেক বেশি নির্ভুল হয়। কাজেই একজন স্বামী বা স্ত্রী পরস্পর সম্পর্কে সবচেয়ে সঠিক বিচার বিশ্লেষণ করতে সক্ষম হন এবং গঠনমূলক সমালোচনা করতে পারেন। তবে গঠনমূলক সমালোচনা করার আগে ব্যক্তির প্রতিক্রিয়ার ধরন সম্পর্কে অবহিত থাকা জরুরি।
আপনি যখন আপনার স্বামী বা স্ত্রীর গঠনমূলক সমালোচনা করবেন, তখন অবশ্যই সময় ও পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নেবেন। ধরুন আপনার স্বামী বা স্ত্রী সারাদিন ব্যস্ত সময় কাটিয়ে ক্লান্ত অবস্থায় বাসায় ফিরেছে, ঠিক এ সময়ে আপনি তার ভুল শুধরে দেয়া শুরু করলেন, এটা কি ঠিক হবে? কখনোই নয়। ভুল শুধরে দিতে চাইলে তাকে এমন সময় কথাগুলো বলতে হবে যখন সে ব্যস্ত বা ক্লান্ত নয়। যে কোনো ক্লান্ত মানুষই সহজেই রেগে যেতে পারেন। এছাড়া সমালোচনা বা ভুল শুধরে দেওয়ার সময় অবশ্যই ধৈর্য সহকারে শান্তভাবে কথা বলতে হবে। আক্রমণাত্মক ভাষায় কথা বলা যাবে না। এটা ঠিক যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বন্ধুত্বের হবে এবং একজন আরেকজনকে সব কথা অকপটে বলতে পারবেন, কিন্তু সম্পর্কটা যতটাই বন্ধুত্বের বা কাছের হোক না কেন, সময় ও পরিস্থিতি বুঝে কথা না বললে মনোমালিন্য হওয়ার আশঙ্কা থেকেই যাবে। এছাড়া কিছু কথা না বলাই ভালো যা আপনার দাম্পত্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। কোনো কোনো মানুষ কিছু বিষয়ে ভুল ধরাকে একদম সহ্য করতে পারেন না। এমনটি হলে ওই প্রসঙ্গটিকে আপাতত এড়িয়ে চলুন। অন্যান্য ভুল শুধরানোর পর সুযোগ হলে সেদিকে এগোন। পুরো বিষয়ে পারস্পরিক শ্রদ্ধার বিষয়টিকে মাথায় রাখুন।
গঠনমূলক সমালোচনা বা ভুল শুধরাতে গিয়ে অতীত টেনে আনবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে, পরিবেশ নষ্ট হতে পারে। মনে রাখবেন, আপনি কথা বলছেন সমস্যার সমাধান ও ভুল শুধরানোর জন্য, একে অন্যকে দোষ দেওয়ার জন্য নয়। আপনার স্ত্রী বা স্বামী যদি আপনার গঠনমূলক সমালোচনা করে তাহলে ধৈর্য ধরে চুপ থাকুন, অযথা তার কথার উত্তর দিয়ে ঝামেলা বাড়াবেন না। মনোযোগ দিয়ে কথা শোনার চেষ্টা করুন। আপনার যদি কথাগুলো শুনতে শুনতে রাগ খুব বেড়ে যায় তাহলে কয়েকবার গভীরভাবে শ্বাস নিন। প্রয়োজনে স্বামী বা স্ত্রীকে বলে আলোচনায় একটু বিরতি নিয়ে নিজেকে স্বাভাবিক অবস্থায় আনার চেষ্টা করুন। এরপর আলোচনা আবার শুরু করুন। অপর পক্ষকে অহেতুক থামিয়ে দেবেন না, তাকে বলুন এই মুহূর্তে তোমার কথাগুলোতে ভালোভাবে মনোযোগ দিতে পারছি না, একটু সময় দাও, আমি কিছু সময় পর তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনব। কাউকে রাগের সময় ভুল শুধরে দিতে যাবেন না। রাগের সময় কোনো ধরনের উপদেশ শুনতে কেউই পছন্দ করেন না, বরং এগুলো শুনলে তার রাগের পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়। তাই রাগ কমার পর তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন।
তো প্রিয় শ্রোতা বন্ধুরা, সুন্দর জীবনের আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 30 জুন শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, মা বাবার কলহ ক্ষোভ অভিমানের বলি হচ্ছে শিশুরা, প্রথম আলো। যুগান্তর এবং প্রথম আলোর একটি শিরোনাম, সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে বললেন রিজভী। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন সরকারের সঙ্গে জামাতের যোগাযোগ সুস্পষ্ট, কালের কণ্ঠ। বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা প্রদানে আগ্রহী সৌদি যুবরাজ ইত্তেফাক। মানব জমিনের খবর, যুক্তরাষ্ট্রের জন্য নতুন ভিসা নীতি গ্রহণ করছে সরকার। কলকাতা শিরোনাম, ইস্তফার পথে মণিপুরের মুখ্যমন্ত্রী, আনন্দবাজার পত্রিকা। সংবাদ প্রতিদিন লিখেছে মোদি মন্ত্রিসভায় রদবদল আসন্ন, গুরুত্ব পাবেন ভোটমুখী 4 রাজ্যের নেতারা। পুলিশের বাধা উড়িয়েই সন্ত্রস্তদের কাছে রাহুল, গণশক্তি। শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথমে রাজনীতির খবর। প্রথম আলোর শিরোনাম, সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। বিস্তারিত খবরে বলা হয়েছে চারদিক থেকে সরকারের বিরুদ্ধে অন্ধকার ধেয়ে আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন সরকারের জন্য 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, শেখ হাসিনার হুঙ্কার আর কাজে আসবে না, এবারে আর যেন তেন নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রুহুল কবির রিজভী। এদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছে বিএনপি, তাই বিএনপির সাথে সকল রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে কিন্তু সরকারের সাথে জামায়াতের যোগাযোগ সুস্পষ্ট হয়ে গেছে। রাজনীতিতে সুস্পষ্ট ও শেষ কথা বলে কিছু নেই, যুগপৎ আন্দোলন, জাতীয় পার্টি ও জামায়াতের সাথে বিএনপির সম্পৃক্ততা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মা বাবার কলহ ক্ষোভ অভিমানের বলি হচ্ছে শিশুরা,
প্রথম আলোর এ প্রতিবেদনে লেখা হয়েছে, 14 বছরের সংসার ছিল এস এম সেলিম ও মাহমুদা হকের। সংসার আলো করে এসেছিল 2 সন্তান। সম্প্রতি স্ত্রী মাহমুদা ও বড় মেয়ে সানজা মারোয়াকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে হত্যার অভিযোগ ওঠে সেলিমের বিরুদ্ধে। পুলিশ বলছে এ ঘটনায় এরই মধ্যে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে। 2018 সালের থেকে 2023 সালের জুন পর্যন্ত প্রথম আলোয় প্রকাশিত সন্তান সহ হত্যা ও আত্মহত্যার ঘটনা নিয়ে প্রকাশিত 23টি খবর বিশ্লেষণ করে দেখা গেছে, স্বামী স্ত্রীর কলহ থেকে নৃশংসভাবে প্রাণ যাচ্ছে সন্তানের। কখনো রাগ, ক্ষোভ, অভিমান, একে অপরকে শিক্ষা দেয়া বা প্রতিশোধ নেয়ার প্রবণতা, কখনো পরকীয়ার জের কিংবা অপরাধমূলক মনোভাব থেকে মা বাবা নিজের সন্তানকে হত্যা করেছেন। কিছু কিছু মানুষ বিচ্ছিন্নতা বোধে আক্রান্ত, এই বোধের কারণে সন্তান বা পরিবারের কারোর প্রতি তাদের মায়া থাকে না, শিশুরাই এই ব্যক্তিদের সহজ লক্ষ্যে পরিণত হয়। মানসিক নৈরাজ্য থেকেও স্বামী স্ত্রী একে অপরকে ঘায়েল করতে সন্তানকে আঘাত করেন। জ্বলছে ফ্রান্স, জরুরি বৈঠকে ডাক ম্যাক্রোর। ইত্তেফাকের আন্তর্জাতিক খবরে লেখা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে গত মঙ্গলবার পুলিশের গুলিতে 17 বছর বয়সী আলজেরীয় বংশোদ্ভূত তরুণ নিহত হওয়ার পর উত্তাল দেশটি। টানা 3য় দিনের মতো চলছে বিক্ষোভ। এতে এখন পর্যন্ত 421 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া সংঘর্ষে আহত হয়েছে 170 জন পুলিশ। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আরেকটি জরুরি বৈঠক করতে যাচ্ছেন। এর আগে গতকাল বিক্ষোভ সামলাতে ফ্রান্স জুড়ে নতুন করে 40,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। মোদী মন্ত্রিসভায় রদবদল আসন্ন, গুরুত্ব পাবেন ভোটমুখী 4 রাজ্যের নেতারা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, চলতি বছরে একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, বছর পার করলেই আবার লোকসভা নির্বাচন। এই প্রতিটি নির্বাচনেই জয় নিশ্চিত করতে মরিয়া বিজেপি, সে কারণেই সংগঠন মজবুত করতে কোমর বেঁধে নেমেছে শীর্ষ নেতৃত্ব। বুধবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, বিএল সন্তোষ সহ একাধিক শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের পরই বিজেপির সংগঠন এমনকি মন্ত্রিসভাতেও পরিবর্তন আনা হতে পারে। যে রাজ্যগুলো সংগঠনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে তার মধ্যে কর্ণাটক ও হিমাচল প্রদেশই সবথেকে বেশি পরিবর্তন আনা হতে পারে। অন্যদিকে মন্ত্রিসভায় রদবদল করা হলে ভোটমুখী রাজ্যের নেতাদের ঠাঁই হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। ইস্তফার পথে মণিপুরের মুখ্যমন্ত্রী। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, হিংসা বিধ্বস্ত মণিপুরের আইন শৃঙ্খলা রক্ষায় তাঁর উপরেই আস্থা রাখার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও বিরোধী দলগুলো মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের ইস্তফার দাবি জানিয়ে আসছে গত কয়েকদিন ধরেই। এই আবহেই পদত্যাগের জল্পনা উস্কে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরের দিকে মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করলেন বীরেন। রাজ্য রাজনীতিতে গুঞ্জন, নিজের ইস্তফাপত্র জমা দিতে পারেন মণিপুরের মুখ্যমন্ত্রী। উত্তর পূর্ব ভারতের অশান্ত এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে এমন জল্পনাও ছড়িয়ে পড়েছে। পুলিশের বাধা উড়িয়েই সন্ত্রস্তদের কাছে রাহুল গান্ধী। গণশক্তি পত্রিকার এ খবরে বলা হয়েছে, আশঙ্কাই সত্যি হল, দিনভর চাপানুতোর, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মণিপুর সফরে বাধা তৈরি করল রাজ্যের বীরেন সিং সরকারের পুলিশ। কংগ্রেস নেতাকে স্বাগত জানাতে জড়ো হওয়া 1,000 মানুষকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ল পুলিশ। তবে দিনভর উত্তেজনার মধ্যেই হেলিকপ্টার করে কুড়াচাঁদপুর জেলায় পৌঁছে ত্রাণ শিবিরের মানুষের সঙ্গে কথা বললেন রাহুল। রাতে ইম্ফলে ফিরেও আরেকটি ত্রাণ শিবিরে যান তিনি। সেখানে গিয়ে বলেন, সরকারের সব বাধা সত্ত্বেও আপনাদের রাহুল গান্ধী মণিপুরে হিংসায় বিপন্নদের কাছে পৌঁছেছেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপন।
আলাপন
প্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে সেন্ট মার্টিন প্রসঙ্গটি বেশ ডালপালা গজিয়ে গোটা দেশে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে দুই পর্বে আমরা কথা বলব বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খানের সঙ্গে। জনাব নাইমুল ইসলাম খান, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব নাইমুল ইসলাম খান, বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে নিতে চায় আমেরিকা এবং বিএনপি দ্বীপটি বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসতে চায়। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে, তবে আমেরিকা এই দাবি সরাসরি নাকচ করেছে। তাহলে কেন এই অভিযোগ, এর যৌক্তিকতা কি?
প্রথমত আমেরিকা এই বিষয়টি সরাসরি নাকচ করেছে, এটা আপনি কোথায় পেয়েছেন? আমি পাই নাই। আমেরিকা যেটা বলেছে, তারা সেন্ট মার্টিন বিষয়ে কোনো আলাপ করে নাই, আমি যেটা দেখেছি। এখন ডিপ্লোমেসিতে ভাষা, শব্দ চয়ন এগুলি খুব ইম্পর্টেন্ট যদি খেয়াল করেন। সুতরাং এই যে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে কোনো তাদের কোনো আগ্রহ নাই, কখনো আগ্রহ ছিল না, এরকম কোনো কথা আমি শুনি নাই তাদের মুখে। তো আমি এটাকে ওপেন রাখছি। আমি জানি আমেরিকানরা পাবলিকলি কি বলেছে এবং আমি শুনেছি, জানি মাননীয় প্রধানমন্ত্রীও কি বলেছেন। আমি শুধু এইটুকুই বলবো, ডিপ্লোমেসিতে সমস্ত শব্দের সরাসরি অর্থে বিবেচনা করাটা একটা ভুল হতে পারে অধিকাংশ সময়। এগুলির কিছু প্রতীকী ব্যঞ্জনা এবং অর্থ থাকে।
জনাব নাইমুল ইসলাম খান, তাহলে আপনি বলছেন এটাকে ডিপ্লোমেসির ভাষা হিসেবেই দেখা উচিত, বিশেষ কোন দৃষ্টিভঙ্গি থেকে নয়, তাই তো? এ সম্পর্কে আপনি আর কি বলবেন?
জি, তো সেন্ট মার্টিন এটা না হইয়া যদি হয় যে আমাদের এখানে মনে করেন তেল গ্যাসের যে ক্ষেত্রগুলি আছে সমুদ্রে, তো ও সেখানকার একটা ক্ষেত্র বা ছয়টা ক্ষেত্র যদি আমেরিকা চায়, এবং এইগুলিকে কেন্দ্র করেই কিন্তু আমেরিকান একটা মানে শক্তিশালী প্রেজেন্স এখানে হয়, যে কারণে আপনি দেখবেন যে আমাদের বঙ্গোপসাগরে যে গভীর সমুদ্রবন্দর করার ব্যাপারে চীনের যে আগ্রহ ছিল এবং বাংলাদেশও প্রায় চীনকে দিয়ে দিচ্ছিল, সেই পর্যায়ে দিয়ে দিয়েছিলই, তারপরে সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বরং জাপানকে দিয়েছে। এগুলি কিন্তু খুব ইন্টারেস্টিং, এগুলি কিন্তু সরাসরি বাক্যে এগুলির জবাব আমরা কখনো পাই না। সুতরাং এখানে বঙ্গোপসাগরে ডেফিনেটলি চায়না, ইন্ডিয়া, আমেরিকা এবং ইদানিংকালে জাপানেরও প্রচুর আগ্রহ দেখা দেয়, ব্যাপারটাকে আমি সেইভাবেই দেখি।
সেন্ট মার্টিন নিয়ে রাজনীতিতে যে আলোচনা চলছে তাতে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, কি কারণে এটি এত গুরুত্বপূর্ণ?
প্রথমত, সেন্ট মার্টিন দ্বীপটা বাংলাদেশের জন্য এমনি গুরুত্বপূর্ণ, প্রাকৃতিকভাবে গুরুত্বপূর্ণ, এটার পজিশনিং এর কারণে গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা চীনের যে প্রভাব মায়ানমার, সেই মায়ানমার এবং বাংলাদেশের একদম নিকটবর্তী একটা অবস্থান। বাংলাদেশে চীন যে সমুদ্র বন্দরের সুবিধাটা এখনো পায়নি, সেটার কারণে এখন পর্যন্ত তারা মায়ানমার দিয়েই বঙ্গোপসাগরের এন্ট্রিটা রেখেছে। কিন্তু চীন কখনোই একা একটি পথের উপরে নির্ভরশীলতা রাখতে পারে না, রাখতে চাইবে না, সে চাইবে বাংলাদেশেও কিছু একটা হোক। সুতরাং সেন্ট মার্টিন দ্বীপ লিটারেলি ইম্পর্টেন্ট। এর সঙ্গে আমি এর আগের প্রশ্নের জবাবেও বলেছি, এখানে সেন্ট মার্টিন বলতে বাংলাদেশে কারোর একটা শক্তিশালী অবস্থানের কথাটাই মিল করতে হবে, সেটা একটা ভাসমান কিছু হইতে পারে। মনে করেন আমাদের এখানে যদি বঙ্গোপসাগরে, গভীর বঙ্গোপসাগরে যদি একটা আমেরিকান ফ্লিট বা ফ্লিটের একটা অংশ যদি এখানে অবস্থান নেয়, সেটাও তো হইতে পারে। মানে দেখেন, আমাদের কথাটা হলো আমরা এটা মেনে নেওয়া খুব সহজ মনে করি যে বঙ্গোপসাগর এখন মানে পশ্চিমাদের জন্য, চায়নার জন্য, রাশিয়ার জন্য, আমরা যে বলি ইন্ডো প্যাসিফিক যে করিডোর এবং ইন্ডো প্যাসিফিক যে একটা উদ্যোগ, এই উদ্যোগে বঙ্গোপসাগর ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট।
শ্রোতা বন্ধুরা, আপনারা সেন্ট মার্টিন নিয়ে সিনিয়র সাংবাদিক ও জাতীয় দৈনিকের সম্পাদক নাইমুল ইসলাম খানের সাক্ষাৎকে শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে জনাব নাইমুল ইসলাম খান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেও গ্যাস প্রসঙ্গে বলেছেন, সস্তায় গ্যাস বিক্রি করতে চায়নি বলে 2001 সালে তার দল ক্ষমতায় আসতে পারেনি। এই অভিযোগ সম্পর্কে আপনি কি বলবেন?
দেখেন, গ্যাস বিক্রির ব্যাপারে বাংলাদেশের উপরে চাপ ছিল, এটা নিয়ে কি আপনার সন্দেহ আছে? এটা তো ভাই ডেইলি, ওই সময়ের ক্লিন্টন যখন বাংলাদেশ সফর করলো, একজন সিটিং প্রেসিডেন্ট, তখনও তো আমাদের উপরে চাপ ছিল, প্রচন্ড চাপ ছিল যেন আমরা গ্যাস এক্সপোর্ট করি টু ইন্ডিয়া। তাদের আমেরিকানরা বলতেছে যে এটা এক্সপোর্ট করো। এখন এটা আমেরিকা সহ ইন্ডিয়ানদের প্রবল আগ্রহ ছিল, কিন্তু এটা প্রকাশ্য সত্য, আমি কিন্তু কোনো গোপন আলোচনার কথা বলছি না, এটা প্রকাশ্যেই লেখালেখি বলা বলি এবং ক্লিন্টন এসেও বলেছেন। আবার প্রকাশ্যে এটাও আমরা দেখেছি যে শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের জন্য প্রুভেন রিজার্ভ যদি এই লেভেলে যায় তারপরে আমরা চিন্তা করব, এটাও প্রকাশিত কথা, ওই সময়ে প্রকাশিত কথা, আমি আজকের কথা বলছি। তো এইটা প্রমাণ করে যে নির্বাচনের আগে এই গ্যাস উত্তোলন এবং এক্সপোর্ট ওয়াজ অ্যান ইস্যু, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।
জনাব নাইমুল ইসলাম খান, এ পর্বের শেষ যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে, আওয়ামী লীগের বিরোধীরা পাল্টা অভিযোগ করে থাকেন আওয়ামী লীগ ভারতকে বিশেষ সুবিধা দিয়ে ক্ষমতায় রয়েছে, কি বলবেন আপনি?
জি, প্রথম কথা হলো আওয়ামী লীগ ডেফিনেটলি ভারতের সাথে একটা বড় ধরনের কোলাবোরেশনে গেছে। তো ভারতকে যেটা বিশেষ সুবিধা বলা হচ্ছে, সেটার মধ্যে অন্যতমটা যেটা রেফার করা হয় যে ভারতকে নিশ্চয়তা দিয়েছে বাংলাদেশের মাটি, ল্যান্ড, ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে না। এখানে থেকে ভারতের উপরে কোন রকম আক্রমণ, কোন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। এখন আপনি বলেন, এটা কি বিশেষ সুবিধা না এটা সঙ্গত কাজ? আমরা কি এটা উচিত যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিব ভারতের বিরোধী, ভারতের ভেতরে অন্তর্ঘাতের জন্য? আমি তো মনে করি এটা ন্যাচারাল একটা অ্যাকশন, সেটা বাংলাদেশ নিশ্চিত করেছে শেখ হাসিনার সময়ে, ভারত এই জন্য বেশ কৃতজ্ঞ বোধ করে। সুতরাং মানে এর বাইরে আপনি আর বিশেষ সুবিধা কি?
তুজনাব নাইমুল ইসলাম খান সেন্ট মার্টিন ইস্যুটি নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, এ বিষয়ক আলোচনার দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আগামী সপ্তাহে, সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। সবাই ভালো, সুস্থ ও সুন্দর থাকুন।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। মুসলমানেরা কোরআন অবমাননা সহ্য করবে না বলে ইরানি প্রেসিডেন্টের হুঁশিয়ারি, সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব। কোরআন পোড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিকে ইরাকে এনে আইনের মুখোমুখি করার নির্দেশ দিয়েছে ইরাকি বিচার বিভাগ। প্রতিহিংসা ও আক্রোশের রাজনীতিতে বিএনপি শিষ্টাচারের সব সীমা অতিক্রম করেছে ওবায়দুল কাদেরের মন্তব্য। এবং ভারতের বিহারে গরুর গোস্ত পাচারের সন্দেহে জহিরউদ্দিন মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা, 20 জন আটক। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশনের আমন্ত্রণ জানিয়ে আপাতত এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।